السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صدق الله العلي العظيم. সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত মাহে রমাদানের সপ্তম দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফের সপ্তম পারাটি পূর্ণ তেলাওয়াত শুনেছেন। এই সপ্তম পারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের বহু বিধি নিষেধ এবং সঙ্গে সঙ্গে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবন বৃত্তান্ত, তার অলৌকিক ঘটনাবলী তথা মুজিজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে এই একটি পারার কোয়ার্টার পর্যন্ত ছিল সূরাতুল মায়েদা, এরপরে শুরু হয়েছে সূরাতুল আনআম। মায়েদা শব্দের অর্থ হল দস্তরখান। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতরা তার কাছে আবেদন করেছিলেন যে হে আমাদের প্রিয় নবী, আপনি আপনার প্রভুর কাছে আমাদের এক মনোবাঞ্ছনা, এক চাহিদা সম্পর্কে দোয়া করুন। তিনি যেন আসমান থেকে আমাদের জন্য এক খাঞ্চা বোঝাই, এক দস্তরখান বোঝাই খাদ্য পাঠিয়ে দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সে দোয়া করেছিলেন এবং আসমান থেকে সে খাবারও এসেছিল। এই সূরার সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা যেহেতু এই দস্তরখান অবতরণের ঘটনা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার নাম রেখে নামকরণ করেছেন সূরাতুল মায়েদা। প্রতিটি সূরাতে একাধিক ঘটনা থাকে, তবে তার মাঝে যেই ঘটনাটি সবচেয়ে চাঞ্চল্যকর হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনার দিকে ইঙ্গিত করেই সেই সূরার নামকরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের জন্য মাঝে মাঝে কিছু ঘটনাও শুনাম, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার শেষের দিকে এসে যে শরীয়তের কিছু গুরুত্বপূর্ণ বিধানাবলী বর্ণনা করেছেন, সেই বিধানগুলোর মাঝে একটি বিধান হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণ করার শরকে কিয়ামত পর্যন্ত জন্য হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মাদক দ্রব্য, নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসিরু, যাবতীয় জুয়া, ওয়াল আনসাবু, এবং প্রতিমা, ওয়াল আজলামু, ভাগ্য নির্ধারণকারী শর, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানেরও নির্লজ্জ কাজ। ফাজতানিবুহু, তোমরা এই কাজগুলোর থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল কাম হয়ে যেতে পারো। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة. এই মদ্যপান এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং তোমাদেরকে নামাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এই অপরাধগুলো ছেড়ে দিবা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে চারটি জিনিসকে হারাম করেছেন। এর মাঝে সর্বপ্রথম হল মদ, মাদক দ্রব্য, নেশাজাত দ্রব্য। আজকে সারা পৃথিবীতে নেশাজাত দ্রব্য মাদক নিয়ন্ত্রণের জন্য কত ধরনের অর্থ ব্যয় হচ্ছে, কত প্রচেষ্টা হচ্ছে, কিন্তু এই মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, নেশাজাত দ্রব্যকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে মানব জাতিকে সংশোধন করার জন্য এই মাদক দ্রব্যকে কিয়ামত পর্যন্ত জন্য হারাম এবং অবৈধ ঘোষণা করেছেন। দেখুন, এই মদ হারাম হওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 বারে এই মদকে হারাম করেছেন। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাতুল মুকাররমার জিন্দেগীতেই মদ সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন, সূরাতুন নাহালের 67 নম্বর আয়াত। ওয়া মিন সামারাতিন নখীলি ওয়াল আ'নাবি তাত্তাখিযূনা মিনহু সাকারান ওয়া রিযকান হাসানা। ওয়া মিন সামারাতিন নখীলি ওয়াল আ'নাবি, আর তোমাদের জন্য রয়েছে খেজুর এবং আঙ্গুর ফলে। তাত্তাখিযূনা মিনহু সাকারান, এর থেকে তোমরা মদ নেশাজাত দ্রব্য বের করো। ওয়ারিসকান হাসানা, এবং অপর প্রান্তে তোমাদের জন্য রয়েছে উত্তম রিস্ক। বিশেষ করে খেজুরের ভিতরে যত ভাইটামিন আছে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ফল নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফলে এত ভাইটামিন রেখেছেন। এই জন্য খেজুর এবং আঙ্গুরের কথা যত বেশি কোরআনে আলোচিত হয়েছে আর অন্য কোন ফলের কথা এত আলোচনা হয়নি। এমনকি জান্নাতেও যে এই দুটি ফল থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ঘোষণাও কোরআনে দিয়েছেন। এটি হলো সর্বপ্রথম মদকে ইনডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দাবাদ করেছেন, কিন্তু পূর্ণ হালাল হারাম এখনো করেননি। এরপরে ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা মদ্যপান করত। সূরাতুল মায়েদার আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় স্টেপে মদ সংক্রান্ত ব্যাপারে সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত নাজিল করলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, অচিরেই আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যে এগুলো হালাল না হারাম, ক্ষতিকর নাকি এগুলো উপকারী। হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। কুল ফীহিমা, মদ এবং জুয়ার মাঝে ইসমুন কাবীরুন, বড় পাপাচার লুকায়িত আছে। এ দুটি কার্য বড় গুনাহ, বড় পাপ। ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য কিছুটা উপকারও আছে। মানুষের জন্য উপকার কি? উপকার হলো মদের ব্যবসা করে মানুষ মুনাফা অর্জন করতে পারে, মদের ফ্যাক্টরি তৈরি করলে অনেক লোক কাজ করতে পারবে, মদ্যপান করলে সাময়িক সময়ের জন্য মানুষের এনার্জি আসে, মানুষের মনে ফুর্তি থাকে, এগুলো হলো সাময়িক ফায়দা। আর পাপ অসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এরপরে বলতেছেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে এর পাপ এবং ক্ষতিকর দিকটি, উপকার উপকারের দিকের চেয়ে অনেক বড় এবং মারাত্মক। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে পৃথিবীতে হারাম করেছেন, হারামের অনেকগুলো কারণের মাঝে একটি কারণ, প্রতিটি হারামের মাঝে কিছু উপকারও আছে, কিন্তু উপকারের চেয়ে যদি অপকার বেশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসকে হারাম করে দেন। উপকার যদি ব্যক্তি কেন্দ্রিক হয় আর ক্ষতি যদি সামগ্রিক হয়, সে কাজকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দেন। যেমন সুদের লেনদেন, সুদের লেনদেনের দ্বারা কিছুটা উপকারও আছে। দরিদ্র মানুষ যাদের কাছে টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য করবে, তাদের কিছুটা উপকার হয়। কিন্তু সুদের মহাজনীর দ্বারা সমগ্র পৃথিবীর অর্থনীতিটা গুটি কয়েক রাঘব বোয়ালের হাতে বন্দী হয়ে যায়, যেমন বর্তমান দুনিয়াতে হয়েছে। বর্তমান দুনিয়াতে অধিকাংশ মানুষ দরিদ্র সীমার চরম নিচে বাস করছে, আর কিছু সারা পৃথিবীর অর্থনীতিটা গুটি কয়েক মানুষের হাতে আজকে বন্দী হয়ে গেছে। ক্ষতি সামগ্রিক আর উপকার হল ব্যক্তিকেন্দ্রিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। অনুরূপভাবে মদের ভিতরে, জুয়ার ভিতরে কিছুটা উপকার আছে। জুয়ার ভিতরে উপকারটা কি? যিনি প্রাইজটা পেলেন, 10 মিলিয়ন মানুষ হল লটারির টিকিট কেটেছে, এর মাঝে পুরস্কার পাইলেন হল 10 জন, কিন্তু সবাই সমান দাম দিয়ে কিনেছিলেন। তাহলে 10 মিলিয়ন লোকের থেকে উপকৃত হল মাত্র 10 জন, আর ক্ষতিগ্রস্ত হল 9 মিলিয়নের ক্লোজ টু দশ জন বাদে আর বাকি সবাই ক্ষতিগ্রস্ত হলো। সেটি 1 পয়সা হোক, 1 ডলার হোক, 2 ডলার হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ক্ষতি ব্যাপক সামগ্রিক হয়েছে আর উপকার ব্যক্তিকেন্দ্রিক হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকেও হারাম করে দিয়েছেন। তো জুয়ার ব্যবসার দ্বারা, যেখানে জুয়ার ব্যবসা চলে, কিছু লোকের তো কাজ হয়, এটা হলো দুনিয়ার ফায়দা। জুয়ারে তার তো উপকার হলো, ইজি মানি কামাই করতে পারল, কোনো কিচ্ছু লাগলো না, খুব সহজ লব্ধ ইনকাম হয়ে গেল, এটি হলো তার জন্য উপকার হলো। কিন্তু এই মদ এবং জুয়ার সাথে সাথে অন্যান্য পাপও এর সঙ্গে রিলেটিভ, অন্যান্য পাপও এর সঙ্গে জড়িত। মদ জুয়ার সঙ্গে জিনা সম্পৃক্ত, মদ জুয়ার সঙ্গে মানুষের মাঝে হানাহানি, দ্বন্দ্ব, কলহ, এগুলো হলো জড়িত। আপনারা কিছুদিন আগে খবর শুনেছেন, এটা ওয়ার্ল্ড নিউজ ছিল, যে সৌদির এক প্রিন্স জুয়া খেলতে গিয়েছে, সব সম্পত্তি হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার পরে শেষ পর্যন্ত একে একে 4টি বউকে পর্যন্ত সে জুয়ারিদের কাছে হলো বিক্রি করে দিয়েছে। এই ধরনের ক্ষতির আশঙ্কা আছে। রব্বুল আলামিন আলিমুম বিদাতিস সুদুর, তিনি আগের থেকেই জানেন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুয়াকে হারাম করে দিয়েছেন, যে তোমাদের নিঃস্ব হয়ে যেন তোমাদের নিজের স্ত্রীকেও বিক্রি করতে না হয়। সামাজিক ক্ষতি, অন্তরের ক্ষতি, সবকিছু দিক শুধু ক্ষতি আর ক্ষতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার এই আয়াতে আংশিকভাবে মদকে হারাম করেছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনি বলুন, কুল ফিহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মাঝে বিরাট পাপ লুকায়িত আছে। ও মানাফিউ লিন্নাস, এবং সাময়িক মানুষের কিছুটা উপকারও আছে, কিন্তু ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এর পাপের পরিমাণটা উপকারের পরিমাণের চেয়ে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই নসিহত করে দিলেন, তখন সাহাবায়ে কেরামের এক দল মদ্যপান ছেড়ে দিলেন, কিন্তু পুরা এখনো, যেহেতু পুরা হারাম হয়নি, এই জন্য তিনি এখনো ছাড়লেন না পুরাটা। এরপর আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু এক ধনাঢ্য সাহাবী ছিলেন, এই সাহাবি একবার কিছু সাহাবা ইকরামকে সুস্বাদু খাদ্য পাকিয়ে রান্না করে তিনি আমন্ত্রণ জানালেন। আমন্ত্রণ জানানোর পরে তারা আরবের ট্রেডিশন অনুযায়ী তারা খাদ্য গ্রহণ করলেন। সব সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন সেখানে। খাদ্য গ্রহণ করার শেষে তারা মদ্যপান করলেন। ইসলামের প্রাথমিক পর্যায়ের ঘটনা এগুলো। মদ্যপান করে এরপরে তারা মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেছেন। মাগরিবের নামাজে যখন দাঁড়িয়ে গেছেন, সাহাবিদের মাঝে একজন ইমাম ছিলেন, তিনি সূরাতুল কাফিরুন তেলাওয়াত করতেছিলেন। সূরাতুল কাফিরুনে এমন এক মারাত্মক ভুল করেছেন, যেহেতু তিনি নেশাগ্রস্ত এই জন্য তিনি এমন ভুল করেছেন যার দ্বারা নামাজও নষ্ট হয়ে যাবে এবং তা ইমানও নষ্ট হয়ে যায়। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কুল হে নবী, আপনি এ মক্কার মুশরিকদেরকে বলে দিন, হে অবিশ্বাসীরা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো আর না করো, আমি কশ্চিন কালেও তোমাদের এই প্রতিমাদের ইবাদত উপাসনা করব না। এটি হলো আয়াতের সহি অর্থ। আর এই সাহাবি যখন পড়লেন তখন লা বাদ দিয়ে পড়লেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদুর জায়গা আ'বুদু মা তা'বুদুন পড়লেন। অর্থাৎ হে নবী, তখন আয়াতের অর্থ দ্বারা হে নবী আপনি বলে দিন, হে মক্কার অবিশ্বাসীরা, তোমরা যে প্রতিমাগুলোর উপাসনা আরাধনা করো, ইবাদত বন্দেগি করো, আমরা অবশ্যই তার ইবাদত বন্দেগি করব। তাহলে দেখেন, নবী আলাইহিসসালামের সাথে এই মক্কার অবিশ্বাসীদের কি নিয়ে দ্বন্দ্ব ছিল? এই প্রতিমাকে পূজা করা নিয়েই হলো দ্বন্দ্ব ছিল। সুতরাং মিনিং টোটালি অপোজিট হয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 43 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস-সালাত ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবীলিন হাত্তা তাগতাসিলু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস-সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যেও না, নামাজে নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে যেও না। এখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ মদকে হারাম করেননি। নামাজরত অবস্থায় নেশা পান করে নামাজকে হারাম করলেন তিনি। লা তাকরাবুস-সালাত ওয়া আনতুম সুকারা। এরপরে সাহাবায়ে কেরামদের এক বিরাট অংশ আর দিনে মদ্যপান করতেন না। মুসলমানদের এক অংশ দিনে মদ্যপান করতেন না, রাতে ঘুমানোর পরে তারা মদ্যপান করত, ফজরের আগে নেশা কেটে যেত, এরপরে ফজরের সময় তারা উঠে নামাজ পড়ত। এভাবে কিছুদিন চলার পরে এক সাহাবী উতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার নেতৃস্থানীয় সাহাবীদের জন্য ভোজ সভার আয়োজন করলেন। এই ভোজ সভার যখন আয়োজন করা হলো, তখন সেখানে সুস্বাদু খাদ্য পাকানো হলো, উটের রোস্ট করা হলো, উটের রিজালা তৈরি করা হলো, স্যুপ তৈরি করা হলো। আরব জাতি এগুলোকে বড় পছন্দ করেন। তারা খাদ্য গ্রহণ করার পরে মদ্যপান করলেন। এরপরে হলো তাদের পরস্পর নিজের বংশের মর্যাদাকে তুলে ধরে কবিতা গাইতে শুরু করলেন। কবিতা আবৃত্তি শুরু হয়ে গেল, যেটা তৎকালীন যুগে আরবের ট্রেডিশন ছিল, আরবের প্রথা ছিল। আরবের অধিকাংশ মানুষ হলো কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। এইভাবে যখন এটি তাদের জাহেলিয়াতের যুগের আমল ছিল, তারা মুসলমান হওয়ার পর থেকে এই কুস্বভাব থেকে নিজেদেরকে দূরে রেখেছিলেন, কিন্তু এখন যেহেতু নেশাগ্রস্ত তাদের আর খেয়াল নাই। এই অবস্থায় এক সাহাবি, তিনি তখন যেহেতু নিজের বংশের বদনাম গেয়ে আরেকজন কবিতা গেয়েছে, তার মাঝে সেই জাহেলিয়াতের স্বভাব জাগ্রত হয়ে গেছে। তিনি উটের হাড্ডি হাতে নিয়ে আরেক সাহাবীর মাথায় আঘাত করেছেন। আঘাত করার সাথে সাথে তিনি রক্তাক্ত হয়ে গেছেন। রক্তাক্ত যখন হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যিনি রক্তাক্ত হয়েছেন তিনি ছিলেন, তিনিও সাহাবি, আর যিনি আঘাত করেছেন তিনিও ছিলেন সাহাবি। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে তারা বিচার নিয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াত নাজিল করে মদ জুয়াকে কিয়ামত পর্যন্তর জন্য হারাম করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, অবশ্যই নেশাজাত দ্রব্য, মাদক দ্রব্য, মদ, হিরোইন, আফিম, এই জাতীয় ফেন্সিডিল যত কিছু আছে, এই নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসির এবং লটারি, যত জুয়া আছে, জুয়ার যত পন্থা আছে, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের স্বর, আজলাম বলা হয় ভাগ্য নির্ধারণের স্বর, এটির পন্থা কি? আরবদের মাঝে জাহিলিয়াতের যুগের একটি প্রথা ছিল, কুপ্রথা ছিল, তারা কয়েকজন সমান শিয়ারে কোন উট, ছাগল, দুম্বা ইত্যাদি খরিদ করত। এরপরে ভাগ্য নির্ধারিত তীরের মাঝে কোনোটার মাঝে লেখা থাকত দশমাংশ, কোনোটার মাঝে লেখা থাকত হাফ, কোনোটার মাঝে লেখা থাকত এক তৃতীয়াংশ, আর কোনোটার মাঝে লেখা থাকত কোনো অংশ নেই, জিরো। এরপরে তারা সবাই গরু উটটা যখন কিনেছে সমান শেয়ার, সমান টাকা দিয়েছে। এক্সাম্পল, যদি $1,000 উটের দাম হয়, দশজন শেয়ারে $100 করে সবাই দিয়েছে। সুতরাং শরীয়তের বিধান হল ইনসাফপূর্ণ বন্টন হবে, দশজনের মাঝে সমান ভাগে এই মাংসগুলো বন্টন হবে। যেহেতু তারা ভাগ্য নির্ধারণকারী স্বরের মাধ্যমে এটা করত, তখন এগুলো একটি বড় তুনের ভিতর, একটা পোটলার ভিতর এই স্বরগুলা ঢুকানো হতো, তীরগুলা ঢুকানো হতো, প্রথম জনের নামে বের করা হতো যে হ্যাঁ সে অর্ধেক পাবে। সে টাকা দিল এক দশমাংশ, কিন্তু অর্ধেক গোশত নিয়ে গেল। আরেকজনের ভাই নামে তীর বের করা হলো, তার নামে এক তৃতীয়াংশ উঠল, সে এক তৃতীয়াংশ নিয়ে গেল, আর কয়েকজনের নামে জিরো উঠল, তারা কোনো মাংস পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বন্টনকে কিয়ামত পর্যন্তর জন্য হারাম করে দিলে। ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নির্লজ্জ কাজ। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ, তিরমিজি, ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদের খারাপ দিকগুলো চিন্তা করতেছিলেন, যে মদের দ্বারা সমাজের কি ক্ষতিটা হয়, মানুষের মাঝে অর্থ নষ্ট হয়, যার কোনো প্রয়োজন নেই, মানুষ খাদ্যে অভাবে মরে যাচ্ছে আর মানুষ মদ্যপান করছে। দেখুন, বহু জাতি দুনিয়াতে মদ্যপান করে না, মুসলমানদের জন্য তো হারাম, ইহুদি জাতিগোষ্ঠীও তারাও মদ্যপান করে না, খ্রিস্ট ধর্মের বহু মানুষ আছেন যারা মদ্যপান করেন না, হিন্দু ধর্মের বহু মানুষ আছেন যারা মদ্যপান করেন না, মদকে ঘৃণা করে। আসমানি কিতাব তৌরিত ইঞ্জিলেও মদকে হারাম করা হয়েছে, হয়েছিল যেভাবে কোরআনে মদকে হারাম করা হয়েছে। মানুষের মাঝে বিবেক আছে। একদিনে মদের পিছনে পৃথিবীতে যে পয়সা নষ্ট হয়, এই পয়সা দিয়ে সারা পৃথিবীর মানুষকে 3 দিন পর্যন্ত দুবেলা পেট পুড়িয়ে খাওয়ানো যায়। সুতরাং এই মদ্যপান না করলে মানুষ মারা যাবে না, এটা কোনো নেসেসারি জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য এটিকে হারাম করেছেন, তোমরা খাদ্য অভাব মিটাও, তোমরা মানুষের মৌলিক চাহিদাগুলো মিটাও, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করো, মানুষের খাদ্যের ব্যবস্থা করো, মানুষের সুস্বাস্থ্যের ব্যবস্থা করো, মানুষের চিকিৎসার ব্যবস্থা করো। আজকে সারা পৃথিবীটাই উল্টা পথে রওনা দিয়েছে। সারা পৃথিবীতে একজন ডক্টরের চেয়ে একজন খেলোয়াড় কি আমাদের সমাজে অতটাই ইম্পর্টেন্ট? একজন ডক্টরের বেতনের চেয়ে খেলোয়াড়ের বেতন এত বেশি কি করে হয়? $70 মিলিয়ন, $80 মিলিয়ন একটা খেলোয়াড়ের বেতন, যেখানে একটা ডক্টরের বেতন হলো ন্যূনতম। আজকে এই করোনা ভাইরাস যখন পৃথিবীকে আক্রান্ত করেছে, আজকে খেলোয়াড় দিয়ে আমার কি হচ্ছে? আজকে তো আমার প্রয়োজন ডক্টরকে। পৃথিবীটা উল্টা গতিতে চলছে। আজকে পৃথিবীতে বিরাট একটি অংশ মানুষ পুষ্টিকর খাদ্য তো দূরে থাকা, বেঁচে থাকার মতো খাদ্য তাদের দুবেলার খাদ্য নেই। ইয়ামানের ঘটনা আপনারা তাকিয়ে দেখুন, আফ্রিকার মানুষদের ঘটনা তাকিয়ে দেখুন, যে সমস্ত রিফিউজি ক্যাম্প গুলো আছে সেখানকার অবস্থাগুলো তাকিয়ে দেখুন, তাদের পেটের হাড্ডি পিঠের হাড্ডির সঙ্গে লেগে যাওয়ার অবস্থা হয়ে গেছে, না খেয়ে থাকতে থাকতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দূরদর্শী মেধা দান করেছিলেন। কোরআনের কম পক্ষে 14টি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষার উপরে এবং তার চাহিদার উপর এবং তার প্রশ্নের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বান্দা তিনি আল্লাহ তাকে পরবর্তীতে অর্ধ দুনিয়ার বাদশা বানাবেন, সেই জন্য তার মেধাটাও তীক্ষ্ণ দিয়েছিলেন। আজকে সারা পৃথিবীতে যে হাইওয়ের কনসেপ্ট, সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে এই হাইওয়ে লোকাল রাস্তার থেকে আলাদা হবে, এই কনসেপ্ট আল্লাহ পাক দান করেছিলেন হযরত ওমরকে। সীমান্ত রক্ষী বাহিনী আলাদা হবে, পুলিশ বাহিনী আলাদা হবে, আর্মি মিলিটারি আলাদা হবে, এই কনসেপ্ট পৃথিবীবাসীর মাথার ভিতরে ছিল না। এই কনসেপ্ট সর্বপ্রথম আসছে, এই আইডিয়া সর্বপ্রথম আল্লাহ পাক দান করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায়। সেই জন্য এক ব্রিটিশ দার্শনিক তিনি বলছিলেন, বর্তমান যে পৃথিবীতে আগ্নেয়গিরি বিরাজমান, আগ্নেয়গিরির প্রতিচ্ছবি বিরাজমান, পৃথিবীর কোথাও কোনো শান্তি নাই। পৃথিবীবাসীকে যদি আবারও সুখ শান্তি যদি পৃথিবীবাসী আনতে চায়, ওমরের মতো একজন শাসক এই পৃথিবীতে প্রয়োজন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার রাডার এত পাওয়ারফুল ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রাডার আরশে আযীম থেকে লৌহে মাহফুজ থেকে কোরআন টেনে নিয়ে এসেছে। 14টি আয়াত হযরত ওমরের মানসিকতার এবং হযরত ওমরের দাবির উপর নাজিল হয়েছে, তার মধ্যে এই মদের আয়াতগুলো। ইমাম আবু দাউদ তিরমিজি হযরত মাসরদে আহমদ ইবনে হাম্বাল এই হাদিসটি বর্ণনা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, হে আল্লাহ তুমি মদের ব্যাপারে পরিপূর্ণ এবং ক্লিয়ার আয়াত নাজিল করো। কিছুদিন যাওয়ার পরে, কারণ এই মদ মানুষের সবচেয়ে বড় দুটি সম্পদ, সে দুটি সম্পদ কে ধ্বংস করে দেয় এই মদ, এই নেশাজাত দ্রব্য। একটি হলো মানুষের আকল, মানুষের বিবেক। মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কি? পশুরও অনুভব শক্তি আছে, গরম ঠান্ডা অনুভব করতে পারে। পশু কোনোদিন আগুনের ভিতর ঝাঁপ দিয়ে নিজেকে আত্মহত্যা করে না, পশু কখনো পানির ভিতর ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলে না। তাহলে পশুরও কিছুটা অনুভূতি শক্তি আছে। পার্থক্যটা হলো পশুর বিবেক নেয়, আর মানুষের হলো বিবেক আছে, মানুষের আকল আছে, ভালো মন্দর মাঝে পার্থক্য করতে পারে, পশুর মাঝে সেই জিনিস নাই। সেই জন্য একটি পশু অন্যের তরুতাজা লাউ গাছ যেভাবে খেয়ে ফেলে, নিজের মালিকের লাউ গাছটিও খেয়ে ফেলে, কারণ আকল নাই। পশু আর মানুষের মাঝে মৌলিক পার্থক্য হলো আকল দিয়ে। এই মদ্যপান করার দ্বারা মানুষের আকলের উপর, বিবেকের উপর প্রলেপ পড়ে যায়, ঢাকনা পড়ে যায়, বিবেক আর কাজ করে না। বিবেক তখন এর মাঝে আর সামান্য অন্যের মাঝে কোনো পার্থক্য থাকে না। যখন পাবনাতে যখন মেন্টাল হসপিটাল করা হয়েছে, তখন দুই পাকিস্তান একত্রিত ছিল। আইয়ুব খান তখন মেন্টাল হসপিটাল ভিজিট করতে বাংলাদেশে গিয়েছিলেন। পাগলাগারদে যখন নিয়ে গেছে, এক পাগল জানালার ফাঁক দিয়ে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি, আইয়ুব খানকে, ফিল্ড মার্শাল আইয়ুব খানকে জিজ্ঞেস করছে তোমার নাম কি, আমি হলাম ফিল্ড মার্শাল আইয়ুব খান। তখন এই পাগল বলতেছে কিছুদিন এখানে থাকো, আমাদের সাথে কিছুদিন থাকলে তাহলে তোমারও এই রোগের শেফা হয়ে যাবে, আমরাও তোমার মতো কথা আগে বলতাম, এখানে আসার পরে আমরা ঠিক হয়ে গেছি, তোমাকেও আমাদের সাথে রাখলে তোমার মাথাও ঠিক হয়ে যাবে। দেখেন মদ পান করলে মানুষ এরকম পাগল হয়ে যায়, কি বলে না বলে কোনো ঠিক ঠিকানা তার থাকে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ এর দ্বারা আকল বিবেক হলো লোপ হয়ে যায়, যেটি মানুষের মানুষ আর পশুর মাঝে হলো আসল পার্থক্য, আর আরেকটি হলো মদ। তাযহাবু বিল মাল, পৃথিবীর একটি বিরাট অংশ সম্পদ ধ্বংস হয়ে যায়। এই মদের পিছনে যে টাকাগুলো ব্যয় হয়, মানুষের জন্য খাদ্য কেনা যায়, বস্ত্র কেনা যায়, বাসস্থানের ব্যবস্থা করা যায়, মানুষের চিকিৎসার ব্যবস্থা করা যায়, হসপিটাল তৈরি করা যায়, এই দিয়ে বিদ্যালয় তৈরি করা যায়, ইউনিভার্সিটি তৈরি করা যায়, মসজিদ তৈরি করা যায়, মাদ্রাসা তৈরি করা যায়, রাস্তা তৈরি করা যায় এই টাকাগুলো দিয়ে। সুতরাং হে আল্লাহ, তুমি এমন বর্ণনা এই কোরআনে নাজিল করো যে মদকে তুমি যেন চিরতরে হারাম করে দাও। হযরত ওমরের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেটির আলোচনা আমরা করেছি সূরাতুল বাকারার 219 নম্বর আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই আয়াত শোনানো হলো, তিনি স্যাটিসফাইড হলেন না, খুশি হলেন না, তিনি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ মদ সম্পর্কে তুমি আরো ক্লিয়ার আয়াত নাজিল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে দণ্ডায়মান হইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই আয়াত শোনানো হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খুশি হলেন না, তিনি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, হে আল্লাহ তুমি মদের ব্যাপারে আরো ক্লিয়ার আয়াত নাজিল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াত যখন নাজিল হলো, হযরত ওমরকে ডেকে শোনানো হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, যে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে, আমি আর প্রশ্ন করব না, এইবার ক্লিয়ার হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ জুয়াকে চিরতরে হারাম করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিনিসকে এই আয়াতে হারাম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, যাবতীয় নেশাজাত দ্রব্য যেগুলো মানুষকে নেশায় তৈরি করে, মানুষের আকল ঢাকা পড়ে যায়, মানুষের আকল কাজ করে না, বিবেক কাজ করে না, মেধা কাজ করে না, এই সব নেশাজাত দ্রব্য হারাম করে দেওয়া হলো, অর্থনৈতিক ক্ষতির কারণে এবং মানুষের আকলের ক্ষতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিলেন। দেখুন মদ সম্পর্কে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কত কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এই পবিত্র রমাদান মাসে একটি মহিমান্বিত রাত আসছে, যেই রাতকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ পাক নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহরিন, সহস্র মাসের চেয়ে এ মাসের মর্যাদা আরো বেশি। এত মহিমান্বিত একটি রাত, যে রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ আকাশ থেকে জিবরিলের নেতৃত্বে অগণিত অসংখ্য ফেরেশতা অবতরণ করেন। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না, যে আসমান ফেরেশতাদের ভরে যেন নুইয়ে পড়ে, বাঁকা হয়ে যায়, এই জমিন যেন সংকীর্ণ হয়ে যায়, এত ফেরেশতা আসেন। যেখানে যে ইবাদত বন্দিগি করেন ফেরেশতাগণ কেউ দোয়া করলে আমিন বলেন, কেউ ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের ইবাদত কবুলের জন্য সুপারিশ করেন। হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত চলতে থাকে, ফজর যখন হয়ে যায় তখন জিবরিল আমিন বলেন, আর রাহিল আর রাহিল, হে ফেরেশতারা তোমাদের কার্য শেষ হয়ে গেছে, তোমাদের ডিউটি শেষ হয়ে গেছে, ফিরে যাও ফিরে যাও। তখন ফেরেশতারা জিজ্ঞেস করেন যে আজকের রাতে উম্মতে মুহাম্মদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছেন। তখন জিবরিল আমিন বলেন যে সবাইকে মাফ করে দিয়েছেন, চার শ্রেণীর মানুষ ব্যতিরিকে। এই চার শ্রেণীর মানুষ যদি এই চারটি অপরাধ করার পরে যদি শবে কদরের রাতে মক্কাতুল মুকাররমায় গিয়ে হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়েও যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক তার দোয়াও কবুল করবেন না। এক নম্বর হলো মুদাম্মিন খামারিন, যারা মদ্যপানে অভ্যস্ত, মদ পান করে, মদ বিক্রি করে, মদের ব্যবসা করে, মদের ফ্যাক্টরি দেয়, মদ সার্ভ করে, মদের সঙ্গে মদ ডেলিভারি করে, মদের সঙ্গে কোনোভাবে জড়িত, তার দোয়া কবুল হবে না। ও আকাওয়ালিদাইন, পিতা মাতার হক যারা আদায় করে না। আল মুশাহিন, আর একটা হল যে দুই ব্যক্তির মাঝে ঝগড়া হয়েছে, তিন দিন হয়ে গেছে, মিলমিস হয়নি। আর চতুর্থ নাম্বার হল যারা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে, এই চার শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা দরকার। কারো যদি এই বদভ্যাস থেকে থাকে, অতীতে যদি হয়ে থাকে, আল্লাহর কাছে এই পবিত্র রমাদান মাসে আমরা ক্ষমা চাবো। ওয়াল মাইসির, এবং যাবতীয় জুয়া, লটারি, জুয়ার যত প্রকার আছে, আধুনিক মানের লটারি, প্রাইজ বন্ড, যত প্রকারের লটারি আছে, এর যত মাধ্যম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কিয়ামত পর্যন্ত এর জন্য হারাম করলেন। কারণ এখানে ক্ষতি হলো সামগ্রিক, লাভ হলো কিছু সাময়িক। তবে সব ধরনের লটারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেননি, কিছু লটারি বৈধ। সেটি কেমন? চারজন মিলে একটি জমিন খরিদ করেছেন সমান অংশে। এখন কে কোন অংশ নেবে, কে কোন কর্নার পাবেন, এটাতে তারা মতৈক্য পৌঁছতে পারলেন না। জমিনের চার অংশের মান সমান, এখন কোন অংশকে ভাগ করে নেবেন, এটাতে মতৈক্যে আসতে পারলেন না। এই সময় তারা যদি লটারি করেন যে দক্ষিণ পূর্ব কর্নার, উত্তর পূর্ব কর্নার, এটি লটারির মাধ্যমে নির্ধারণ যদি করেন, এই লটারি বৈধ। যেমন নবী আলাইহিসসালাম যখন যুদ্ধে যেতেন, যুদ্ধে যাওয়ার সময় নবী আলাইহিসসালাম স্ত্রী, কোন স্ত্রীদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, এই জন্য তিনি লটারি করতেন। লটারিতে যে স্ত্রীর নাম উঠত সেই যুদ্ধে সেই স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, এটি হলো বৈধ। অনুরূপভাবে আপনারা টিম হার্টনে যে মাঝে মাঝে দেখবেন যে টিম হার্টনে হলো আপনার গাড়ি প্রাইজ দেয়, আরো অনেক কিছু প্রাইজ দিয়ে থাকে, দেখেন এটা সাম কাইন্ড অফ লটারি, কিন্তু এটা বৈধ। কারণ হলো কি, আপনি এর পিছনে কোনো অর্থ ব্যয় হচ্ছে না, আপনি যে টাকাটা দিয়েছেন এটা তো কফির দাম দিয়েছেন, আপনি চার দাম দিয়েছেন, আপনি লটারির পিছনে কোনো অর্থ ব্যয় করেননি। এই অর্থ ব্যয় না করার কারণে এখানে কারো ক্ষতির সম্ভাবনা নাই। একজন যদি প্রাইজ পায়, হানি আম্মারি আফাকুলু, হানি আম্মারি, স্বাচ্ছন্দ বোধে গ্রহণ করুন, এখানে গ্রহণ না করার কোনো যুক্তি নেই। অনুরূপভাবে ইউএসএ তে যারা ডিবিতে এসেছেন, অনেকে আমাকে অতীতেও প্রশ্ন করেছেন যে আমরা যে ডিবি লটারিতে এসেছি এটাকে হারাম হয়েছে নাকি, ডিবি লটারি হারাম না। কারণ হলো কি, ইউএস পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লটারির মাধ্যমে কিছু নোক নিয়ে আসবেন। এই যখন আপনি দরখাস্ত করেছিলেন আপনাকে কোনো অর্থ ব্যয় করতে হয়নি, এই অর্থনৈতিক দণ্ড না থাকার কারণে ডিবি লটারি এটা হলো বৈধ। সুতরাং যারা ডিবি লটারিতে আসছেন আপনাদের এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনারা স্বচ্ছন্ন বোধে থাকতে পারেন। সব ধরনের লটারি অবৈধ নয়। আল মাইসির ওয়াল আনসাব এবং প্রতিমা, যত প্রকারের প্রতিমা হোক সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ ঘোষণা করেছেন। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী স্বর, এই যে আমরা যে পাখিকে হাত দেখাই, গণককে হাত দেখাই ভাগ্য নির্ধারণ করার জন্য, এগুলো সব হলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিয়া পাখিকে হাত দেখানো, ওই যে পাগলা বেটা বসে আছে বটগাছের নিচে, তাকে যে আমার ভাগ্য নির্ধারণের হাত দেখালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে হারাম করে দিয়েছেন। ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এই চারটি অপরাধ যেগুলো আজকে মানব জাতিকে, মানব সভ্যতাকে আজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য পৃথিবীতে কত প্রচেষ্টা চলছে, কত অর্থ ব্যয় করতে হচ্ছে, কত পুলিশের জীবন চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে যে বিধান দিয়েছেন, এই বিধান যদি আমরা পালন করতাম তাহলে আর পুলিশেরও প্রয়োজন হতো না, এত অর্থ ব্যয়েরও প্রয়োজন হতো না, এত মানুষকে জীবনও দিতে হতো না মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য পবিত্র কোরআনকে নাজিল করেছেন, এটা কোনো গোষ্ঠী গোত্রের জন্য না, কোনো গোষ্ঠীর জন্য না, কোনো জাতির জন্য না, কোনো দেশের জন্য না, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অনুপম বিধান দান করেছেন। কোরআন কোনো জাতি গোষ্ঠীর জন্য নাজিল হয়নি, কোন বর্ণ বা ধর্মের মানুষের কল্যাণ শুধু আসবে এই জন্য কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কোরআনের উপর আমল করলে সমগ্র মানব জাতি সমভাবে উপকৃত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য এই শাশ্বত কোরআন নাজিল করেছেন। একমাত্র এই পৃথিবীতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব যদি নাকি পৃথিবীবাসীর অন্তরে যদি খোদা ভীতি সৃষ্টি করে দেওয়া যায়। দেখুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বুখারী আলাইহি রাহমা এই হাদিসটি বর্ণনা করেছেন যে তিনি বলেন, আমি মদ্যপান করাতাম, মদ সার্ভ করতাম, মদ যখন নাজিল হয়ে গেল আমার মালিক তখন আমাকে নির্দেশ দিলেন, মদের যত বোতল আছে, মদের যত জগ আছে, যত ড্রাম আছে, সব হলো তোমরা, তুমি রাস্তায় নিয়ে কুঠার আঘাতে এগুলো সব হলো ভেঙে চুরমার করে মদকে রাস্তায় ভাসিয়ে দাও। মদ্য নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যে মদ ফেলে দিলেন, এই মদ মদের দ্বারা মদিনার গলিতে বন্যার মতো হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, মানুষের মাঝে যখন খোদা ভীতি সৃষ্টি করা হয় তখনই কেবলমাত্র অপরাধ থেকে সমাজকে ভালো করা যায়, নইলে শুধুমাত্র আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না, শুধুমাত্র পুলিশ বাহিনীর চেষ্টার দ্বারা, গভর্নমেন্টের বিভিন্ন আইনের দ্বারা, জরিমানার দ্বারা, ফাইনের দ্বারা মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করা যাবে না। মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর এই বাণীর কাছে আশা লাগবে, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানেরও এটি হলো নির্লজ্জ কাজ, মানে এত গর্হিত কাজ এই চারটি অপরাধ যেটা শয়তানও লজ্জাবোধ করে। ফাজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেদেরকে এই অপরাধ থেকে বাঁচিয়ে রাখো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হবা। তোমরা যদি কৃতকার্য হতে চাও, তোমরা যদি কামিয়াব হতে চাও, তোমরা যদি দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাও, তাহলে তোমরা এই দুটি এই চারটি অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারটি জিনিস হারাম করা, বিশেষ করে প্রথম দুটি মদ এবং জুয়াকে হারাম করার মৌলিক কারণটি আল্লাহ পাক তুলে ধরছেন। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে শয়তান সে চায় তোমাদেরকে মদ এবং জুয়ায় লিপ্ত করে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। দেখবেন সহসায় দেখা যায় যারা মাদক দ্রব্যের ব্যবসা করে থাকে তখন তাদের ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, তখন এক গ্রুপ আরেক গ্রুপকে অবৈধভাবে হলো হত্যা করে, গুম করে এক গ্রুপ আরেক গ্রুপকে, পরস্পরের মাঝে বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। হালাল বিজনেসে কখনো এ ধরনের বিদ্বেষ সৃষ্টি হয় না। পৃথিবীর উষা লগ্ন থেকে আজ পর্যন্ত হালাল দ্রব্যের বিজনেস হয়ে আসছে, কিন্তু এই হালাল বিজনেসের মাঝে এ ধরনের শত্রুতা সৃষ্টি হয় না, এ ধরনের হানাহানির সম্মুখীন হতে হয় না, এ ধরনের ইলিগেল কিলিং এর সম্মুখীন হতে হয় না, কিন্তু এই মদের কারণে এটি হয়। আল্লাহ পাক এটিই বলতেছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাঝেই মাধ্যমেই শয়তান তোমাদের মাঝে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করতে চায়। ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়ান সালা, এবং তোমাদেরকে নামাজ থেকে দূরে রাখতে চায়, আল্লাহর দিকির থেকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়। মদ জুয়ার নেশায় তোমাদেরকে আল্লাহর স্মরণের কাছে আসতে দেয় না, নামাজের কাছে আসতে দেয় না। মদ খেয়ে বুদ হয়ে পড়ে আছে, নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে, সে আর আল্লাহর জিকির কি করবে? আল্লাহর জিকির থেকে সে হলো মাহরুম হয়ে গেল, আর সে নামাজ থেকে হলো মাহরুম হয়ে গেল। ফাহাল আনতুম মুনতাহুন, এখনই কি তোমাদের সময় আসেনি? আমি আল্লাহর এই বাণী শোনার পরেও তোমরা এই অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে, দূরে রাখবে, এখনো তোমাদের সময় আসেনি? এখনই কি তোমরা বিরত হবে না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহদারু, তোমরা আল্লাহর অনুগত হও, আল্লাহর অনুগত হও, রাসূলের অনুগত হও এবং আত্মরক্ষা করো। ওয়াহদারু, নিজেদেরকে এই দুনিয়ার জীবনেও আত্মরক্ষা করো, মদ এবং জুয়ার মাধ্যমে নিজেদের জীবনকে হুমকির সম্মুখীন করে দিও না। দেখুন, যখন হার্ট স্পেশালিস্টদের কাছে আমরা যাই, সর্বপ্রথম ডক্টররা দুটি কোশ্চিন করেন, যে তোমার কি অ্যালকোহলের নেশা আছে, তুমি কি অ্যালকোহল নাও, আর তুমি কি স্মোকার না নন স্মোকার। দেখুন বিশেষজ্ঞরা এই দুটি প্রশ্ন কেন করেন, কারণ হল এর দ্বারা শরীরের যে মেইন অর্গান হার্ট, এই হার্টের মারাত্মক ক্ষতি সাধন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা, আমি আল্লাহর এবং রসুলের অনুগত্য করে মদ জুয়ার থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে রেখে তোমার জীবনকে, তোমার আত্মাকে, তোমার জীবনটাকে তুমি রক্ষা করো। এটি তো দুনিয়ার কথা, আখেরাতের কথা যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কবরের আজাব থেকে রক্ষা করো, আল্লাহর পানিশমেন্ট থেকে, আল্লাহর শাস্তি থেকে রক্ষা করো। ফাহদারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, ফা ইন তাওয়াল্লাইতুম, আমি আল্লাহর এই নির্দেশ শোনার পরেও যদি তোমরা পিষ্ট প্রদর্শন করে যদি উল্টা পথে রওনা দাও, কথা যদি না শোনো, ফা আলামু, খুব ভালো করে শুনে রাখো, আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, আমার রসুলের দায়িত্ব শুধু তোমাদেরকে প্রকাশ্যভাবে আমার বাণী পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলতেছেন, হে নবী, আপনাকে তাদের উপর পুলিশ করে, দারোগা করে আপনাকে পাঠানো হয়নি যে আপনি তাদেরকে ফোর্স করে আমি আল্লাহর বাণী শোনাবেন, তাদেরকে আপনি আহ্বান করুন। আপনাকে জাহান্নামের ভীতি প্রদর্শনকারী আর জান্নাতের সুসংবাদদাতা হিসাবে পাঠানো হয়েছে। আপনি আপনার দায়িত্ব যদি আদায় করে তাদের কাছে এ বাণী পৌঁছে দেন, এরপরে তারা শুনল বা না শুনল এই সম্পর্কে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামায়ে কেরামকেও এই দায়িত্ব দিয়েছেন। সমাজের মাঝে যে সংক্রামক ব্যাধিগুলো আজকে সমাজকে আকাশের মেঘের মতো আচ্ছাদিত করে নিয়েছে, অন্ধকার, অমাবস্যার ঘন তিমির অন্ধকার রাতের মতো মানুষকে যে আজকে অন্ধকারে ফেলে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীগুলো ওলামায়ে কেরাম মানুষকার কাছে পৌঁছে দেওয়া তাদের দায়িত্ব। এরপরে কে শুনবে না শুনবে, হেদায়েতের পথে আসবে, এই দায়িত্ব ওলামায়ে কেরামের নয়। এই জন্য ভাইরা আসুন, আমাদের কারো যদি এই বদভ্যাস থেকে থাকে, মদ্যপানের জুয়ার অভ্যাস যদি থেকে থাকে, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর কথাকে মেনে নেই, রসুলের বাণীকে মেনে নেই, তাহলে আমাদের উভয় জগতে আমরা সুখে থাকতে পারব, শান্তিতে থাকতে পারব। এই পৃথিবীর মাটিটি আবার সেই জান্নাতের প্রতিচ্ছবি হয়ে যাবে, পৃথিবীতেই জান্নাতের শান্তি নিয়ে আসবে, নেমে আসবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে রব্বানা, আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে কল্যাণ, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ, অকিনা আযাবান্নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও। দুনিয়ার কল্যাণ প্রথম চাওয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনারা দীর্ঘ সময় যাবত আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে শোক সংবাদ হলো, নিউ ইয়র্কে ডক্টর তৈয়ব আলী ইন্তেকাল করেছেন। তিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আমার খুব আপনজন ছিলেন, আমাদের তাফসীরের রেগুলার শ্রোতা ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। মনোয়ারা বেগম বাংলাদেশে ইন্তেকাল করেছেন। অসুস্থ বাংলাদেশের বলতে গেলে অলিকুল শিরোমণি প্রফেসর হামিদুর রহমান এবং ওনার স্ত্রী অসুস্থ, আবুল বাস ভাই আবুল বাসার ভনে অসুস্থ, ফয়েজ আহমদ ভাই উনি অসুস্থ, হাসান ভাই, নাদিম ভাই, আনোয়ার হোসেন চৌধুরী, কাজী ফারুক আহমেদ বাংলাদেশে, রেজনা ফেরদোস, ফয়সাল বিপ্লব, রহিম, নুরান, এরা সবাই অসুস্থ। প্রত্যেকের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি। اللهم انت السلام ومنك السلام حينا ربنا في السلام تباركت ربنا وتعاليت يا جل جلال والاكرام اله العالمين رب العالمين দীর্ঘ সময় যাবত আমরা পবিত্র কোরআনের বাণী শুনেছি, এরপরে পবিত্র কোরআনের আল্লাহ কিছু অংশ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই আলোচনার মাঝে যদি কোনো বেদবি ভুল ত্রুটি হয়ে থাকে, ইয়া আল্লাহ তুমি বেদবি ভুল ত্রুটিকে মাফ করে দাও। রব্বুল আলামিন, তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের রমাদানের রোজাগুলোকে কবুলে মঞ্জুর করো, আমাদের সেহরি ইফতার জিকির আজকার তেলাওয়াত তারাবি আল্লাহ কিয়ামুল লাইল আল্লাহ সব ইবাদত গুলোকে তুমি কবুলে মঞ্জুর করো। যেভাবে রোজা রাখলে তুমি রাজি খুশি হও, সেভাবে রাখার তৌফিক আমাদেরকে দান করো। রমাদানের পুরাপুরি খায়র ও বরকত আমাদের প্রত্যেককে নসিব করো। ইয়া আল্লাহ শবে কদরের খায়র ও বরকত আমাদেরকে নসিব করো। ইয়া আল্লাহ আমাদের সামনে ঈদের ফিতর আসছে, ঈদুল ফিতরের খায়র ও বরকত আমাদেরকে নসিব করো। ইলাহুল আলামিন রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আল্লাহ আমাদের অনেকে জনম দুঃখিনী মাকে হারিয়েছি, অনেকে আমরা পিতাকে হারিয়েছি, দাদা দাদি নানা নানি ভাই বোন পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছেন, ইলাহুল আলামিন রব্বুল আলামিন তুমি তাদের আল্লাহ কবরে আজাবকে মাফ করে দিও। ইয়া আল্লাহ সমকালীন, ইয়া আল্লাহ এই মহামারীতে আক্রান্ত হয়ে যে সমস্ত ভাই বোন পৃথিবীর মাটি ছেড়ে ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের প্রত্যেকের কবরে আজাবকে তুমি মাফ করে দিও। ইয়া আল্লাহ বিশেষত ইয়া আল্লাহ আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ডক্টর তৈয়ব আলী, ইয়া আল্লাহ আমাদের কোরআন তাফসীরের নিয়মিত শ্রোতা ছিলেন, ইয়া আল্লাহ কোরআনের জন্য তিনি অস্থির ছিলেন, বার্ধক্য বয়সে আল্লাহ মাসে 3 খতম 4 খতম করে কোরআন তেলাওয়াত করতেন। আজকে আল্লাহ এই পৃথিবীর মাটি ছেড়ে দিয়ে আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কাছে চলে গেছেন। আল্লাহ তুমি এই মুরব্বীকে তুমি জান্নাতের আলা আলিয়্যিনে তুমি আল্লাহ জায়গা করে দিও, শহীদদের ইয়া আল্লাহ পুরা মর্যাদা দান করো, কিয়ামতের মুসিবতের দিন শহীদদের দলভুক্ত হয়ে কিয়ামতে ওঠার তৌফিক দান করো। যে মা জননী মনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন ইয়া আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করো, ইয়া আল্লাহ ওনাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমাদের মাঝে যারা ইয়া আল্লাহ অসুস্থ তাদের সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো। ইলাহাল আলামিন, আমরা কজনের শুধু নাম নিয়েছি, আরো লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর আনাচে কানাচে যারা অসুস্থ তাদেরকে তুমি সিহাতে কামেলা হায়াতে তাইয়েবা দান করো, দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও। ইয়া আল্লাহ প্রফেসর হামিদুর রহমান সাহেব, ইয়া আল্লাহ আমাদের বাংলাদেশের ইয়া আল্লাহ প্রত্যেকের জন্য মুরব্বী, ইয়া আল্লাহ তুমি এই অলিখে ইয়া আল্লাহ আরো দীর্ঘ হায়াত তুমি দান করো, ইয়া আল্লাহ দারুশ শেফা থেকে শেফা দান করো, ইয়া আল্লাহ তুমি তাকে আরো দীর্ঘ হায়াত দিয়ে ইয়া আল্লাহ আমাদের জাতির মাঝে দিনের খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আরো দীর্ঘ সুস্থতা দান করো, মৃত্যু অবধি পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখে দীনের উপরে আল্লাহ পুরাপুরি চলার তৌফিক দান করো। ইলাহাল আলামিন, রব্বুল আলামিন, ইয়া আল্লাহ অনেক ভাই বোনরা পবিত্র কোরআন খতম করেছেন, ইয়া আল্লাহ ভাই নুরুল ইসলাম, শাহাদত হোসাইন, আব্দুর রহমান, সাদিক ভাইয়ের ফ্যামিলি, আরো অনেক ভাই বোনরা ইয়া আল্লাহ পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআন খতম করেছেন, ইয়া আল্লাহ আরো অনেক ভাই বোনরা করছেন, অনেকে করবেন। ইয়া আল্লাহ যারাই আপনার কোরআন তেলাওয়াত করেছেন খতম করেছেন, ইয়া আল্লাহ কোরআনের হক আদায় করে আমরা কেউ তেলাওয়াত করতে পারিও না, জানিও না, বুঝিও না, যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ইয়া আল্লাহ ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই খতমে কোরআনকে কবুলে মঞ্জুর করো, ইয়া আল্লাহ এই কোরআনের উসিলায় ইয়া আল্লাহ আমাদের জিন্দগিতে ইয়া আল্লাহ কোরআনিক জিন্দগি ইয়া আল্লাহ তুমি কায়েম করে দিও, ইয়া আল্লাহ আমাদের সমাজকে কোরআন ভিত্তিক সমাজ কায়েম করে দিও, তমাম পৃথিবীর মাটির থেকে আল্লাহ তুমি জুলুমকে, অন্যায়কে, অত্যাচারকে, অবিচারকে, দুর্নীতিকে, নীতিহীনতাকে, অশ্লীলতা, নগ্নতা, আল্লাহ সব হারাম কাজকে চিরতরে তুমি খতম করে দিও, তমাম পৃথিবীতে তুমি শান্তির ফয়সালা করে দিও। রব্বুল আলামিন, আল্লাহ আমাদের উপর যে আসমানি বালা চাপিয়ে দিয়েছ তুমি মোটেও আমাদের উপরে জুলুম করনি আমাদের পাপের ফসল এগুলো, রব্বুল আলামিন যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো মাফ করে ইয়া আল্লাহ পৃথিবীবাসীকে এই বালার থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমি মনে করি আমার গুনার কারণে এই বালা এসেছে, রব্বুল আলামিন তুমি আমার মতো পাপীকে তুমি মাফ করে এই বালার থেকে দুনিয়াবাসীকে আল্লাহ তুমি মুক্তি দান করো। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে আবার সেই আগের মতো শান্তিময় জীবনে ফিরিয়ে দাও, ইয়া আল্লাহ নিরাপত্তা শান্তি সব তোমার হাতে, সুস্থতা তোমার হাতে, আমাদের জীবন তোমার হাতে, আমাদের সুখ শান্তি তোমার হাতে, তুমিই কেবল দিতে পারো। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে ইয়া আল্লাহ তুমি আবার দুনিয়াবাসীকে ইয়া আল্লাহ তুমি শান্তিময় জীবনে ফিরে আসার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তমাম দুনিয়ার আনাচে কানাচে যত মসজিদ গুলা বন্ধ হয়ে আছে, রব্বুল আলামিন তোমার ঘর থেকে তোমার আজানের ধ্বনি হচ্ছে না, ইয়া আল্লাহ এই দৃশ্য আমাদের সহ্যের বাহিরে চলে যাচ্ছে, রব্বুল আলামিন তুমি মেহরবানি করে তোমার ঘরের তালাগুলো আবার খুলে দাও, ইয়া আল্লাহ এই গুনাহগারদের জন্য তোমার ঘরের তালা খুলে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের যাদের অর্থনৈতিক সচ্ছলতা নেই, রিজিকের কষ্ট আছে, বাসস্থানের কষ্ট তাদের, ইয়া আল্লাহ তুমি বাসস্থানের ব্যবস্থা করে দাও, অন্যের ব্যবস্থা করে দাও, যাদের ছেলে মেয়ে কথা শোনে না ইয়া আল্লাহ তাদের পিতামাতার আনুগত্যশীল বানিয়ে দাও, ইয়া আল্লাহ যাদের যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা প্রেম প্রীতি সৃষ্টি করে দাও, আমাদের ইয়া আল্লাহ সংসারকে ইয়া আল্লাহ ফাতিমাতুজ জাহরার সংসারের মতো সুখী বানিয়ে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যার যে অভাব আছে হালাল অভাবগুলো পুরো করে দাও। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ বাকি রোজাগুলো রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি মেহরবানি করে আমাদের দোয়াগুলোকে কবুল মঞ্জুর করো। সাল্লাল্লাহুম আলা সাইয়্যিদিনা محمد وآله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين আপনাদের প্রত্যেককে আবারো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।